ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে জাতি, জহুরুল আলমের রিপোর্ট।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সমগ্র জাতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে যারা প্রাণ দিয়েছেন প্রিয় মাতৃভূমির স্বাধীনতার জন্য।
রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
আদিবাসী সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের সরাসরি অংশগ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে।
কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কলকাতায় মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা প্রথমে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং পরে প্রেস ক্লাবে সাংবাদিকদেরও মুখোমুখি হলেন।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। সিরিয়ার আলেপ্পোয় আজ বুধবার সকালে আবার নতুন দফায় ধুন্ধুমার লড়াই শুরু হয়েছে। বিভিন্ন দল, উপদল ও তাদের সমর্থকেরা অস্ত্রবিরতি লঙ্ঘন নিয়ে পরস্পরকে দোষারোপ করছে। অসামরিক লোকজনের বিদ্রোহী লড়াকুদের নিরাপদে অন্যত্র স্থানান্তরণের প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে সহিংসতার ভেতরে রয়েছে আলেপ্পোর বিরোধী দল অধিকৃত বাদবাকি অংশগুলোয় বিমান হামলা। ওইসব অঞ্চল বিদ্রোহী লড়াকুরা দখল করেছিল সে আজ বছর চারেক আগে। বিদ্রোহী এলাকাগুলোতেও গোলার আঘাত লেগেছে, সিরিয়ার রাষ্ট্রপরিচালিত টেলিভিশনের সম্প্রচারে খবর দেওয়া হয়েছে। বিদ্রোহীদের ছোঁড়া গোলার আঘাতে নিহত হয়েছে ছ ব্যক্তি। এসব অঞ্চল সেই এলাকার অন্তর্ভুক্ত যেটা কিনা এই হালেই সরকারপক্ষ পুনর্দখল করে। মঙ্গলবার স্বীকৃত অস্ত্র সম্বরণ রফা বিদ্রোহী লড়াকুরা লঙ্ঘন করেছে বলে অভিযোগ রাশিয়ার। রাশিয়া বলছে তারা সিরিয়া সরকারের অবস্থানগুলোয় আক্রমণ চালায়। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান বলেছেন সরকারি বাহিনী আক্রমণ চালায় প্রথম। এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বুধবার আলেপ্পো পরিস্থিতি নিয়ে কথা বলছেন। রাশিয়া সমর্থন করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে, তুরস্ক সমর্থন করে সেই বিদ্রোহীদের আসাদকে যারা বহিষ্কার করতে চায়। রাশিয়া তুরস্ক মধ্যস্থতা করেই এই অস্ত্রবিরতি রফা করিয়েছিল। এ রফার আওতায় স্থানান্তরণ পরিকল্পনা স্থির হয়েছিল, কথা ছিল ওই পরিকল্পনা আরম্ভ হবে বুধবার সকাল থেকে। বুধবার মাঝ দুপুর পর্যন্ত লড়াই চলছিল ধুন্ধুমার, স্থানান্তরণের কিছুই হয়নি। কার্যতই এখন যিনি কিনা মিয়ানমারের সর্বময় কর্ত্রী সেই ডিফ্যাক্টো লিডার অং সান সু চি, নমাস আগে ক্ষমতারোহণের পর থেকে নিয়ে এ অবধি আঞ্চলিক শীর্ষ সম্মেলনগুলোয় নিজ দেশের প্রতিনিধিত্ব করে এসেছেন। এনতার চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সঙ্গে তাঁর দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক বিধিনিষেধগুলো অপসারণের পক্ষাবলম্বন করেছেন তাঁরা। অং সান সু চি একযোগে দেশের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী। এই দুই পদের কর্ত্রী হিসেবে নভেম্বরের নির্বাচনের আগে তিনি যে অঙ্গীকার করেছিলেন তা পূরণ করেছেন, আর সেটা হল যে পার্টি জিতলে তিনি হবেন প্রেসিডেন্টেরও ওপরের পদের অধিকর্তা। পার্টিও জিতেছে এবং তিনিও ওই রকম পদেই অধিষ্ঠিত হয়েছেন। প্রেসিডেন্ট পদে তিনি অধিষ্ঠিত পারেন না আইনত, এ কারণে সন্তানেরা তাঁর ব্রিটিশ নাগরিক। তবে মিয়ানমারের রাখাইন প্রদেশে বর্তমানে মানবিক যে বিপর্যয়কর পরিস্থিতি চলছে তা থেকে প্রতীয়মান হয় যে সামরিক বাহিনীর ওপরের অবস্থানটি তাঁর নেই এবং ওই পরিস্থিতি তাঁকে এমন এক নজিরবিহীন পরীক্ষার সামনে নিয়ে হাজির করেছে যা কিনা তাঁর নেতৃত্বের অবস্থানকেই ক্ষুণ্ণ করছে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘ বলছে রাখাইন প্রদেশে লক্ষাধিক মানুষ স্বাভাবিক ত্রাণ সহায়তা পাচ্ছেন না, মানুষজন যৌন হয়রানির শিকার হয়েছেন বলে ডজনকে ডজন অভিযোগ শোনা গিয়েছে। 22,000 মতো রোহিঙ্গা প্রাণভয়ে পালিয়ে গিয়েছেন পার্শ্ববর্তী বাংলাদেশে। আরক্ষা বাহিনীর লোকজন হাজার দেড়েক ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে খাক করেছে। হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত সাক্ষাৎকার এবং উপগ্রহ থেকে নেওয়া ছবিতে এসব দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের পদে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তাঁর আসন্ন মন্ত্রিসভায় জ্বালানি শক্তি দফতরের মন্ত্রীর পদের জন্য টেক্সাসের সাবেক গভর্নর রিক পেরিকে মনোনীত করলেন। চনমন করে বেড়ে ওঠা ওই দফতরটিকেই একসময় অর্থের অপচয় অপবাদ দিয়ে তুলে দেবার প্রস্তাব করেছিলেন গভর্নর পেরি। রিপাবলিকান দলের তরফে দুবার প্রেসিডেন্ট পদের মনোনয়ন প্রার্থী হয়েছিলেন গভর্নর পেরি নিজেই একসময়, এবং একসময় ট্রাম্পকে ইনি রক্ষণশীল মতবাদের ক্যান্সার বলে অভিহিত করেছিলেন। শেষাবধি ভোটার সমর্থন না পেয়ে পেরি মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতাকে ছিটকে পড়ে ট্রাম্পকেই সমর্থন করেছিলেন। বলেছিলেন নিউ ইয়র্কের ধনকুবের ব্যবসাপতি ট্রাম্প প্রেসিডেন্ট পদের জন্য তাঁর তো বটেই গণমানুষেরও পছন্দসই ব্যক্তি। ট্রাম্প আনুষ্ঠানিকভাবে 66 বছর বয়সী গভর্নর পেরিকে লক্ষাধিক কর্মীর এ জ্বালানি শক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর পদের জন্য মনোনীত প্রার্থীরূপে ঘোষণা করেছেন আজ বুধবারে।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের সরাসরি অংশগ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জড়িত ছিল কিনা তা তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে। জানাচ্ছেন আমির খসরু তার রিপোর্টে।
গাইবান্ধার মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটকে ওই নির্দেশ দেওয়া হয়, একই সাথে পুলিশকেও নির্দেশনা দেওয়া হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশের সাথে সাঁওতালদের সংঘর্ষে কমপক্ষে 2 জন নিহত এবং 30 জনের বেশি আহত হন। ওই সময় সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং পুলিশ সদস্যরাই আগুন দিচ্ছেন, ভিডিও চিত্র সহ এমন খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সহ দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয় এবং ফেসবুকে তা ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষাপটে হাইকোর্ট বুধবার ওই নির্দেশনা দিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, যদি কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বুধবার সকালে পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য আদিবাসীদের 2 রাজনৈতিক দলের মধ্যকার দ্বন্দ্বে 2 গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সমগ্র জাতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
দিনের কর্মসূচির সূচনা হয় ভোরে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং হাজার হাজার মানুষ মিরপুর এবং রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দিনভর শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের প্রতি। শ্রদ্ধা জানাতে আসা স্কুল শিক্ষার্থীরা বললেন,
দেশের প্রতি ত্যাগের মাধ্যমে বড় হওয়া যায়, এটাই তাদের কাছ থেকে আমাদের শিক্ষা।
সারা দেশেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এদেশে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, চলছে এবং চলবে। মিরপুর স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে শ্রদ্ধা জানাতে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, 1971-এ যারা প্রাণ দিয়েছিলেন, যে চেতনাকে সামনে রেখে সে গণতন্ত্র আজকে হারিয়ে গেছে, তা হরণ করা হয়েছে এবং লুণ্ঠন করা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মালয়েশিয়ায় কর্মরত 10 বাংলাদেশি শ্রমিককে নানান ধরনের অপরাধ সংগঠনের দায়ে একটি আদালত বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে। জানাচ্ছেন আমির খসরু তার আরেকটি রিপোর্টে।
মালয়েশীয় আদালত আদেশে বলেছে, যেদিন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেদিন থেকেই ওই দণ্ড কার্যকর হবে। বাংলাদেশি ছাড়াও আরো 43 জন বিদেশি শ্রমিককে জেল দেওয়া হয়েছে। এদের মধ্যে নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং কম্বোডিয়ার নাগরিকরা রয়েছেন। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, বাংলাদেশি সহ 53 জন বিদেশি শ্রমিকই বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নানান আলাপ আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। আলোচনায় উঠে আসে মূলত গ্রিন এনার্জি, প্রতিরক্ষা, পরিবেশ এবং ব্যবসা বাণিজ্য। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মার্কিন রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোগে অনুষ্ঠিত গ্লোবাল বিজনেস সামিটে তাকে অংশ নেওয়ার জন্য। একই সাথে এদিন মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুদেশের সম্পর্কের উন্নতির লক্ষ্যে যথোপযুক্ত উদ্যোগ গ্রহণের কথাও ব্যক্ত করেন। সেই সঙ্গে মায়ানমার, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের অশান্ত পরিস্থিতি নিয়েও তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। পরমাশিস খোস্টায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানে সরকার এবং সংসদ বিধায়করা লাগাতার এ প্রশ্নে রাশিয়ার সাম্প্রতিক যে বক্তব্যে তালেবানদের সঙ্গে মিলিত হওয়ার মাত্রার সংযোগের কথা বলা হয়েছে তাতে ধিক্কার ব্যক্ত করছেন। আফগান সংসদের চলমান অধিবেশনে বিষয়টি নিয়ে তুমুল বাকবিতণ্ডা হয়েছে এবং সংসদ বিধায়কদের কেউ কেউ তালেবানদের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রুশ মনোভাবকে লজ্জাকর বলে অভিহিত করেছেন। অন্যরা আবার মস্কো তালেবান লড়াকুদেরকে আধুনিক রণকৌশল বিষয়ে সবক দিচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। সংসদ বিধায়কেরা তালেবানদের সমর্থন দেবার দায়ে ইরানকেও অভিযুক্ত করে ইরানের বিরূপ সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের সরকারি বেতার সম্প্রচারের নিয়ন্ত্রণ আরও সুসংবদ্ধ করে শক্তিশালী এক প্রধান অধিকর্তার কর্তৃত্বে ন্যস্ত করা হবে এবং এ বাবদে একটি আইন প্রস্তাব শিগগিরই প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। এটি 2017 সালের জাতীয় প্রতিরক্ষা আইনের আওতায় বাৎসরিক প্রতিরক্ষা তহবিল আইন প্রস্তাবের অংশ হিসেবে পাশ হয়েছে এই গেল সপ্তাহে কংগ্রেসের উভয় কক্ষ, সেনেট এবং প্রতিনিধি পরিষদে। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে।
Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় সংখ্যালঘু দেশে দেশে। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। যেমনটি শ্রোতারা শুনলেন, আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে সংখ্যালঘু দেশে দেশে। আজ বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যেসব চিন্তক নিহত হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করে শুরু করছি আজকের এই কল ইন শো হ্যালো ওয়াশিংটন। মুক্তিযুদ্ধের অন্যতম একটি লক্ষ্য ছিল সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর যে তত্ত্ব তৎকালীন পাকিস্তানের ভিত্তি ছিল তা থেকে বেরিয়ে আসা। আজকের এই কল ইন শোতে আমরা বোঝার চেষ্টা করব বাংলাদেশে এ ব্যাপারে কতখানি অগ্রসর হয়েছে। তবে কেবল বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে সংখ্যালঘুরা কোথাও নিহত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, নিষ্পেষিত হচ্ছেন, কোথাও বা তাঁদের অধিকার এতটাই খর্ব যে তাঁরা প্রান্তিক অবস্থানে রয়েছেন। মিয়ানমারে, ভারতে, পাকিস্তানে, মধ্যপ্রাচ্যে, এমনকি পশ্চিমী বিশ্বেও সংখ্যালঘুরা শঙ্কার মধ্যেই থেকে যান। সংখ্যালঘু শব্দটির সংখ্যাতাত্ত্বিক তাৎপর্য রয়েছে, তবে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবেও এই গাণিতিক হিসেবকে কাজে লাগাচ্ছেন স্বার্থান্বেষীরা। শ্রোতাদের প্রশ্ন উত্তরের মধ্য থেকে এই সংকটের স্বরূপ বিশ্লেষণ করবেন আমাদের অতিথি প্যানেলিস্টরা। আজ এই অনুষ্ঠানে টেলিসম্মিলনী লাইনে যোগ দিয়েছেন বাংলাদেশে বিশিষ্ট মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, রয়েছেন কলকাতার মৌলানা আবুল কালাম ইনস্টিটিউটের সিনিয়র ফেলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর অমিয় চৌধুরী, আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম। আপনাদের সবাইকে স্বাগতম।
আপনাকে
ধন্যবাদ। আপনারা সরাসরি এরই মধ্যে শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা সরাসরি প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালে এই নম্বরে ফোন করুন 2026193062। আমরা এবার শ্রোতাদের প্রশ্ন নেব। শ্রোতাদের কাছে অনুরোধ আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত রাখার এবং প্যানেল সদস্যদের প্রতিও সবিনয়ে অনুরোধ সংক্ষেপে উত্তর দেওয়ার এবং উত্তরের পুনরাবৃত্তি এড়িয়ে চলার। প্রথম প্রশ্নটি করেছেন পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো,
আমি মনিরুজ্জামান নাসিম আলী, বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুর শহর থেকে বলছিলাম। সারা বিশ্বে আজকে আমরা লক্ষ্য করছি সংখ্যালঘুদের প্রতি এক ধরনের বৈরী আচরণ চলছে। এই যে সংখ্যালঘু প্রেক্ষাপটটা, এটি কি সারা বিশ্বে এভাবেই চলতে থাকবে? এই সংখ্যালঘু তত্ত্বটিকে বাদ দিয়ে সারা বিশ্বে, বাংলাদেশে, বার্মায় এবং ভারতে, মধ্যপ্রাচ্যে, এ থেকে আমাদের বেরিয়ে আসার কোন সুযোগ আছে কিনা, আমরা কোন ধরনের উদ্যোগ নিতে পারি কিনা, এটি ভেবে দেখার জন্য আমাদের একটা প্রয়াস থাকা উচিত।
ধন্যবাদ মনিরুজ্জামান নাসিম আলী। আমি এ প্রসঙ্গে প্রথমেই যাচ্ছি অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে।
ধন্যবাদ। যে প্রশ্নটি আজকে আমাদের শ্রোতা বন্ধু করলেন, সেই প্রশ্নের একটা সহজ উত্তর হয়তো এটা হতে পারে যে মানুষ তো আসলে অনেকদিন ধরেই চেষ্টা করছে যাতে করে এই ধরনের পরিস্থিতি কোনো দেশে বজায় না থাকে। সেটার জন্য আমরা বিভিন্ন দেশে গণতান্ত্রিক আন্দোলন দেখেছি, সমাজতান্ত্রিক আন্দোলন দেখেছি, যেখানে মানুষে মানুষের সমান অধিকার, সমান মর্যাদা, সমান সম্মানের বিষয়গুলি সামনে এসেছে। আমরা মানবাধিকার নিয়ে প্রচুর কাজ দেখেছি, আমাদের মানবাধিকারের দলিল আমরা পেয়েছি, সময়ে সময়ে আরো সেটাকে উন্নত করার জন্য অনেক প্রয়াস নেওয়া হয়েছে, অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু বাস্তবে যেটা আমরা দেখতে পাই যে এখনো বিভিন্ন জায়গায়, শুধুমাত্র বাংলাদেশে নয়, শুধু ভারতে নয়, শুধু অন্যান্য এশিয়ার বিভিন্ন দেশে নয়, সমস্ত পৃথিবীর জুড়েই সংখ্যালঘুর উপরে যে অত্যাচার, সংখ্যাগরিষ্ঠের যে আধিপত্য বিস্তারের যে একটা আগ্রাসী চেষ্টা, সেটা আমরা সর্বত্রই অভিজ্ঞতা করছি, প্রত্যক্ষ করছি। এটা থেকে বেরিয়ে আসার সবচেয়ে যে সুযোগ্য উপায় যেটা মানুষ সবসময় চিন্তা করেছে, গণতান্ত্রিক চর্চা, মানুষের সাম্যে বিশ্বাস করা, সাম্যবাদী চিন্তাগুলির মধ্যে দিয়ে এসেছে যে প্রতিটি মানুষের অধিকার যাতে সম্মানিত হয়, প্রতিটি মানুষের মর্যাদা যাতে একটা বিবেচনার বিষয় থাকে, একটা সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে, রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষ সেটা কিন্তু করার চেষ্টা করছে। এবং সেটা ব্যক্তিগত চর্চায়, সামাজিক চর্চায়, রাষ্ট্রীয় নীতিনীতিতে যখন প্রতিফলিত হবে, তখন এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবং সেটার জন্য সবচেয়ে আগে দরকার হয় একটা সমাজের রাজনৈতিক সদিচ্ছার।
ধন্যবাদ অধ্যাপক অমিয় চৌধুরী।
ঘটনাটা আমি প্রথমে কয়েকটা স্ট্যাটিস্টিক্স আপনাদের দিয়েছি, সেটা হচ্ছে যে 2015 সালের যে স্ট্যাটিস্টিক্স ওয়ার্ল্ড ওয়াইড, তাতে দেখা যাচ্ছে সবচেয়ে মানে পৃথিবীতে মাইনরিটি বলে যারা খ্যাত, সবচেয়ে বড় মাইনরিটি হচ্ছে মুসলিম। সমস্ত পৃথিবীতেই মুসলিমদের সংখ্যা হচ্ছে 1.7 বিলিয়ন, তার মানে হচ্ছে যে 170 কোটি মুসলিম, মানে 650 কোটি মানুষের ভেতরে এই মুসলিমদের সংখ্যা হচ্ছে প্রায় ধরুন 170 কোটি। অর্থাৎ সমস্ত ওয়ার্ল্ড পপুলেশনের 25% হচ্ছে এই মুসলিমদের সংখ্যা। এর ভেতরে ধরুন বিভিন্ন দেশে যেমন অর্থাৎ 24% যেটা বললাম সন্ধু ওয়ার্ল্ডের, তারপরে 24% এশিয়া এবং ওশেনিয়াতে, 91% মুসলিম মিডল ইস্টে এবং আফ্রিকাতে, 29.6% সাব সাহারান আফ্রিকাতে এবং 6% ইন ইউরোপ এন্ড 0% ইন আমেরিকা। এইবার আমার তত্ত্বটা একটু শুনুন, সেটা হচ্ছে যে মানুষ মানে মানুষ, এই মানুষ যেটা বললেন এর আগের প্যানেলিস্ট যে তারা মানবাধিকার আন্দোলন করছেন, গণতন্ত্রই হচ্ছে মূল কথা। আসলে ব্যাপার হচ্ছে এই যে মাইনরিটি কথাটা, এটা কিন্তু এসছে দুটো দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে পলিটিক্যাল দৃষ্টিকোণ আর একটা হচ্ছে রিলিজিয়াস দৃষ্টিকোণ। অর্থাৎ মানুষকে মাইনরিটি মেজরিটিতে পরিণত করে পলিটিক্যাল লিডার্স অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ। সুতরাং কোথাও এই যে যেমন ধরুন কোথায় হয়তো মুসলিমরা মাইনরিটি, যেমন ধরুন চীনের কথা যদি ধরেন।
হ্যাঁ, আমরা বিস্তারিত দৃষ্টান্তে যাব না অধ্যাপক চৌধুরী, আমাদের সময় অনেক কম, অনেক প্রশ্ন আসছে। মূল বিষয়টি আপনি বলতে চাইছেন যে এটা অনেক সময় আপেক্ষিক ব্যাপার হয়ে দাঁড়ায় মাইনরিটি মেজরিটির, এই তো?
আপেক্ষিক ব্যাপার নয়, এটা ব্যাপার হচ্ছে যে এই সমস্ত মানব সমাজ, এই মানব সমাজে মাইনরিটি এবং মেজরিটি এটা ভাগ করার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে ফ্রম পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, পলিটিশিয়ানস, পলিটিক্যাল লিডার্স বা পলিটিক্যাল সিস্টেম, তারা করে দেয় মেজরিটি মাইনরিটি, অথবা রিলিজিয়াস সিস্টেম, তারা এটাকে, যেমন ধরুন খ্রিস্টান, 350 কোটি খ্রিস্টান সমস্ত পৃথিবীতে, তার ভেতরে ওদের ভেতরে মাইনরিটি হচ্ছে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্টস এবং ক্যাথলিক, ক্যাথলিক হচ্ছে মাইনরিটি। অর্থাৎ বলছি আমি এই কথাই যে সমস্ত পৃথিবীতে সমস্ত দেশগুলো যদি সেকুলার হয় এবং সেই সেকুলারিজমটা যদি শুধু ধর্মীয় কারণ নয়, জাতপাত সমস্ত কিছু মিলিয়ে সেকুলারিজমটাকে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে কিন্তু এই মাইনরিটি এবং মেজরিটি এই প্রশ্নটা উঠবে না। এবং যে কথা বললেন ঢাকা থেকে, এই গণতান্ত্রিক যে চেতনা, এই চেতনা তখন প্রতিষ্ঠিত হতে পারে। তাছাড়া আমরা যতই গণতন্ত্রের কথা বলি না কেন, গণতন্ত্র তো একটা পলিটিক্যাল কনসেপ্ট, সুতরাং ওই পলিটিক্স আসবে আবার এসে মেজরিটি মাইনরিটি এবং ইলেকটোরাল সিস্টেমে ভোট ব্যাংক তৈরি করবেই। সেটা পৃথিবীর সমস্ত দেশে আমরা দেখছি, যে জন্য চীনের কথা বলছিলাম, একটা এখানে আফগানিক দেশ, সেখানে 10 কোটি মুসলমান, অর্থাৎ 140 কোটির ভেতরে, অথচ তারা কেন নির্যাতিত হচ্ছে। সুতরাং এইরকম সমস্ত দেশে চলছে। অথবা জিউস, যারা মুসলিম কান্ট্রিতে বাস করে, তারা নির্যাতিত হচ্ছে, কিন্তু তারা শক্তির বলে মুসলিমদের ডমিনেট করে রাখতে চেষ্টা করছে। অথবা ধরুন মায়ানমার, এইসব জায়গায়, অথবা ধরুন যখন আপনাদের মানে 1971 বাংলাদেশ যখন হয়নি, তার আগে যেভাবে হিন্দু মেজরিটি পালাতে চেষ্টা করেছিল, পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, যদিও তাদের কালচার মুসলিম, পূর্ববঙ্গের মুসলিম এবং এবং হিন্দুদের কালচার কিন্তু এক ছিল। অথবা ধরুন আরেকটা কথা, ইকদামিক কারণে,
যেমন ধরুন মাইনরিটি সম্পূর্ণভাবে ডমিনেট করতে চেষ্টা করেছিল, মানে পশ্চিম পাকিস্তানের মাইনরিটি মুসলিম তারা যেহেতু বলিয়ান ছিল, অতএব পূর্ব পাকিস্তানি যারা মুসলিম
আন্তর্জাতিক ভাবে আমি অনেকগুলো মানবাধিকার সনদ তৈরি করেছি এবং সেই সনদ গুলি যে দেশগুলি নিয়ে আমরা কথা বলছি, বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং আপনার উন্নত রাষ্ট্র যেসব জায়গায় আমরা দেখছি সংখ্যালঘুদের উপরে আমাদের অত্যাচার হচ্ছে, সে সকল দেশে কিন্তু এই মানবাধিকার সনদগুলি অনুসমর্থন করা হয়েছে। কিন্তু যেটা হচ্ছে না সেটা হচ্ছে যে আমাদের দেশে রাষ্ট্রের ভিতরে যে নীতি নির্ধারকরা কাজ করছেন, যে নীতিগুলো তৈরি হচ্ছে এই ধরনের বৈষম্যগুলো কমানোর জন্য বা একটা অসাম্প্রদায়িক একটি পরিবেশ তৈরি করার জন্য, একটা মনস্তত্ব তৈরি করার জন্য, একটি মানুষ কাঠামো তৈরি করার জন্য, একটা শিক্ষা কার্যক্রম তৈরি করার জন্য সেই আন্তর্জাতিক মানবাধিকারের সনদগুলি কিন্তু এই নীতি নির্ধারকরা খুব একটা আমার মনে হয় না আমলে নিচ্ছেন বা সেই নীতিগুলোর মধ্যে সেটা কিন্তু আমরা প্রতিফলিত হতে দেখছি না। এবং যে কারণে যদি আমি বাংলাদেশকে নিয়ে আসি সেখানে দেখবেন যে অবশ্যই আমরা আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, কিন্তু বুদ্ধিজীবীদের যে প্রত্যাশা ছিল বাংলাদেশ রাষ্ট্র থেকে সেটা হচ্ছে যে একটা বৈষম্যহীন দেশ করা, সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটা কল্যাণমুখী গণতান্ত্রিক দেশ। কিন্তু গণতান্ত্রিক দেশ হতে হলে গণতন্ত্রকে চর্চা করা বা সুসংগত করা একটা খুব কঠিন কাজ। সেখানে আমরা দেখি যে 75 পরবর্তী বারবার আমাদের দেশে যে পলিটিক্যাল রেজিমটা চেঞ্জ হয়েছে সেখানে আমাদের এই সাম্প্রদায়িক চিন্তা চেতনা গুলো আমাদের শুধুমাত্র সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে আসেনি, আমাদের নীতি নির্ধারণের মধ্যে এসছে। আর উন্নত বিষয়ে আপনি দেখবেন যে সেখানেও পলিটিক্যাল রেজিমকে শিফট হচ্ছে এবং এখানে আমরা কিছুটা পুঁজিবাদটাকে নিয়ে আসতে পারি আলোচনায় যে বাজার অর্থনীতিতে জনগণ কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, শুধু পরিবার থেকে না, আমাদের কর্মসংস্থান হবে, নারী স্বাধীনতা হবে, ইত্যাদি অনেক কিছু হবে, কিন্তু যেটা তৈরি করতে পারিনি সেটা হচ্ছে একটা আদর্শ।
হ্যাঁ অধ্যাপক অধ্যাপক সাদেক আহলিম, আমরা আপনার কাছে ফিরে আসবো। আমাদের আরো প্রশ্নকর্তা রয়েছেন, ঢাকা থেকে প্রশ্ন করেছেন তাসনিম আফিফা। হ্যালো
হ্যালো, আমি তাসনিম আফিফা ঢাকা বাংলাদেশ থেকে বলছি। দীর্ঘদিন যাবত আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা নির্যাতন বেড়েই চলেছে। কোন দেশে তারা তাদের প্রাপ্য নাগরিক অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন, আবার কোন দেশে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কোন দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, এরকম নানাভাবেই তারা অত্যাচারিত হচ্ছেন। আমার প্রশ্ন হলো, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যারা কিনা সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং বহুদিন যাবত এই বিষয়টি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, তারা কি ধরনের কার্যকরী পদক্ষেপ নিতে পারেন এই সমস্যাটি সমাধানের জন্য?
ধন্যবাদ তাসনিম আফিফা। আমরা যাচ্ছি এই প্রশ্নের জবাবের জন্য প্রথমে অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে।
ধন্যবাদ। যে প্রশ্নটা এসেছে সেটা খুব সংক্ষিপ্ত উত্তর যদি দিতে হয় এই কথা বলতে হয় যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির কি অবস্থান সেটার উপরে এটা অনেকখানি নির্ভর করবে। আন্তর্জাতিক সংগঠন আন্তর্জাতীয় হতে পারে, তারপরে বেসরকারি হতে পারে, সরকারি হতে পারে, নানা ধরনের সংগঠন তো রয়েছে এবং তাদের এখতিয়ার কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাদের এক একটা জায়গায় এক এক ধরনের পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। আন্তর্জাতিক ভাবে জাতিসংঘের যে সংগঠনগুলি আছে তারা কিন্তু সদস্য রাষ্ট্রের উপরে চাপ সৃষ্টি করতে পারে, তাদের বিভিন্ন কলাকৌশল সেটার জন্য রয়েছে, স্পেশাল রাপোর্টের ব্যাপার রয়েছে, সরাসরি সিকিউরিটি কাউন্সিলে অনেক সময় অভিযোগ যায় সেটাও আমরা দেখেছি। আর বেসরকারি সংস্থাগুলি কিন্তু তাদের নিজস্ব নিজস্ব অবস্থান থেকে চাপ সৃষ্টির কাজটা করতে পারে, জবাবদিহিতাকে চাইবার একটা কাজ করতে পারে, কিংবা যেটাকে আমরা বলি নেমিং অ্যান্ড শেমিং, যে বলে দিতে পারে যে দেখেন এই দেশে এই ধরনের ঘটনা ঘটছে, মানুষের চক্ষু উন্মীলন করতে পারে, মানুষের সচেতনতা টেনে দিতে পারে, জনমত তৈরিতে সহযোগিতা করতে পারে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্তর্জাতিক সংগঠনগুলির কোন জায়গায় সরাসরি দেশের আভ্যন্তরিক কোন ব্যবস্থার মধ্যে হস্তক্ষেপ করার তো সুযোগ নেই, সেটা কোন জায়গায় রাখাও হয়নি, সুবিবেচনায় প্রসূতই একটা সিদ্ধান্ত এটা যে এই ব্যাপারে রাখা হয়নি, দেশের ভিতরেই আমাদের বিভিন্ন কাঠামো বিভিন্ন মেকানিজম তৈরি করতে হয় যেটা দিয়ে এটার মোকাবেলা করার প্রয়োজন আছে।
জি, আপনাকে ধন্যবাদ। শ্রোতাদের এই পর্যায়ে জানিয়ে রাখি যে আপনারা শুনছেন কলিন শো হ্যালো ওয়াশিংটন, ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকের বিষয়ে সংখ্যালঘু দেশে দেশে জাতিসংঘ প্রসঙ্গে একটু আগে অ্যাডভোকেট সুলতানা কামাল বলছিলেন, সেই প্রসঙ্গে প্রশ্ন আসছে। যশোর থেকে প্রশ্ন করেছেন তৌহিদ। হ্যালো।
হ্যালো, আমি তৌহিদ যশোর বাংলাদেশ থেকে বলছি। আজকে যে বিষয়টি দেশে দেশে সংখ্যালঘু, তো আমরা বাংলাদেশে যেটা দেখছি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরেও বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছে এবং সরকার চেষ্টা করছে, কিন্তু খুব বড় ধরনের অ্যাকশন যে তারা নিতে পারছে আমাদের কাছে সেটা মনে হয়নি। একইভাবে যদি আমরা আমাদের পাশের রাষ্ট্র যেখানে সংখ্যালঘু মুসলমানরা, সেখানেও হামলার ঘটনা ঘটছে এবং বীভৎস ঘটনা ঘটছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ যাদের দায়িত্বই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, তাদের ভূমিকাটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। এই কারণেই মিয়ানমারের ক্ষমতায় আছেন এক নোবেল বিজয়ী, যিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন, তার দেশেও যখন মানে এত বড় একটি নৃশংসতা চলছে, সারা বিশ্ব যেখানে স্তম্ভিত এই ঘটনাটি নিয়ে, আরো বিভিন্ন দেশেও সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে, হামলার ঘটনা ঘটছে, জাতিসংঘের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ আমার কাছে, যে তারা যথাযথ ভূমিকা নিচ্ছেই না বা চেষ্টা করছে না। এইটা এইটাকে আপনারা প্যানেলে যারা আছেন এই বিষয়টিকে কিভাবে দেখছেন?
ধন্যবাদ। মিয়ানমার প্রসঙ্গে আরো একটি প্রশ্ন এসেছে, চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন সালাউদ্দিন। হ্যালো।
দিন বলছি বাংলাদেশের চট্টগ্রাম থেকে। বিশ্বের অনেক দেশে সংখ্যালঘুরা বিশেষত স্থানীয় ধর্মীয় গোষ্ঠী বা সাতান্নেশি মহল কর্তৃক বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়ে থাকে। ইতিপূর্বেকার সামরিক সরকারের ন্যায় বর্তমানেও নোবেল বিজয়ী অনসান সুকির সেই মায়ানমার সরকারে যে সাম্প্রতিক সময়ের নির্যাতন এবং গণহত্যার শিকার অসংখ্য রোহিঙ্গা মুসলিম জনগণের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা নিয়ে ইতিমধ্যে অনেকে প্রশ্ন তুলেছে। যদিও জাতিসংঘ এর সাবেক মহাসচিব কফি আনান ইতিমধ্যে রাখাইন এলাকা পরিদর্শন করেছে, তবে আমার প্রশ্ন হলো যে জাতিসংঘ কি এর চেয়ে আরো কঠোর এবং এই নির্যাতন এবং এই হত্যাযজ্ঞ বন্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা কি উচিত নয়?
ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের জবাবের জন্য প্রথমে যাচ্ছি অধ্যাপক অমিয় চৌধুরীর কাছে, জাতিসংঘের ভূমিকা বিশেষ করে মিয়ানমারকে কেন্দ্র করে।
ঘটনাটা হচ্ছে এই যে জাতিসংঘ, এই যে আপনাদের সাবেক কামাল যে কথাটা বললেন, ওইটাই যে জাতিসংঘের স্ট্রাকচারটা এমন, অর্থাৎ ইউনাইটেড নেশনস এর স্ট্রাকচারটাই এমন যেখানে পাঁচটা দেশকে সিকিউরিটি কাউন্সিলে ভিটো ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এখন ধরুন এই যে মিয়ানমারে সম্পূর্ণভাবে তারা মিয়ানমারের যে মিলিটারি শাসন, সে শাসনে পেছনে মদত দিচ্ছে চীন, এবং সেই চীনের মদতে যেমন ধরুন উইগার মুসলিমদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে সেখানে কিন্তু কেউ কুশব্দটি করতে পারছে না, যেহেতু একটা ডিক্টেটোরিয়াল অর্থাৎ একটা ওয়ান পার্টি সিস্টেম, এবং সেখান থেকে পালিয়ে আসছে মিয়ানমার। আর মিয়ানমারে যে জন্যে আউং সান সু কিকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল সেটা সংগত, কিন্তু আউং সান সু কিকে কিন্তু অনেক কনস্ট্রেন্টস এর ভিতরে মিয়ানমারে থাকতে হচ্ছে, তিনি যা খুশি তাই করতে পারেন না, তিনি সম্পূর্ণভাবে একটা মিলিটারি ডিক্টেটরশিপের ভেতরে এত এতাবৎ কালক দিয়ে বাস করেছেন, সম্প্রতিকালে কিছু স্বাধীনতা হয়তো তিনি পাচ্ছেন, ফলে মিয়ানমারের যে ঘটনা ঘটেছে রোহিঙ্গা ইত্যাদির ওপরে এটা নিন্দনীয়। সুতরাং চীন মিয়ানমার এই সমস্ত জায়গায় যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এ সমস্ত হচ্ছে সম্পূর্ণ একটা মিলিটারি শাসিত রাষ্ট্রের মধ্যে। ঘটনাটা হচ্ছে যে ইউনাইটেড নেশনস, যে প্রশ্নটা উনি করলেন, ইউনাইটেড নেশনস এই পাঁচটা দেশকে সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, চীন এবং রাশিয়া। এদের ক্ষেত্রে যদি মিয়ানমারের যে অত্যাচার হচ্ছে সেখানে যদি চীনকে জড়িয়ে দেওয়া যায়, ইউনাইটেড নেশনস এর কোনো প্রশ্ন উঠলেই সেখানে চীন একটা ভিটো দিয়ে দেবে। সুতরাং ইউনাইটেড নেশনস এর স্ট্রাকচারটা তৎকালে যখন দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইউনাইটেড নেশনস যখন গড়ে উঠলো তখন দেখা গেল তারা কম্পালশন কিছু করতে পারে না। যেমন ধরুন 1948 যখন হিউম্যান রাইটস কমিশন গড়ে উঠলো তখন বলা হলো, তার পরবর্তীকালে কতগুলো অ্যামেন্ডমেন্ট এর পরে বলা হলো পৃথিবীর প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা রাষ্ট্রেই একটা হিউম্যান রাইটস কমিশন গঠন করা হবে। এবং যেমন ধর ভারতবর্ষের কথা বলছি, ভারতবর্ষে হিউম্যান রাইটস কমিশন আছে, শুধু তাই নয় এখানে যে 29টা রাজ্য আছে সেই রাজ্যগুলোতেও বলা হলো তোমরা হিউম্যান রাইটস কমিশন গড়ে তোলো। এর ভিতরে 18টা রাজ্য হিউম্যান রাইটস কমিশন গড়ে উঠলো। কিন্তু তাদেরও ক্ষমতা কিন্তু অত্যন্ত সীমিত। অর্থাৎ তারা কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো একটা কিছু করতে বললেও সেটা নির্ভর করছে রাজ্য সরকারের উপরে অথবা রাষ্ট্রের উপরে, তারা কোনো কাজ করতে পারলো না। সুতরাং এই দিক থেকে ইউনাইটেড নেশনস এর যে খুব বেশি একটা কিছু করণীয় আছে, কনস্ট্যান্টলি তারা প্রচার করতে পারে, কনস্ট্যান্টলি তারা ইউনাইটেড নেশনস এর বক্তৃতা সেমিনার ইত্যাদি করতে পারে, জনমত তৈরি করবার জন্য এই চেষ্টাটা অতটা সাফল্য পাবে জানি না, কিন্তু এটা করা কর্তব্য। যদি সত্যি এই মাইনরিটিসদের যে অত্যাচার বিভিন্ন দেশে হয় অথবা মাইনরিটিসদের